ওলি দিগে রাজা মহারাজ তিনি মোদের গাওসে পাসে ফয়জানে গাওসে আজম জারি থাকবে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি। যদি আমরা দুরূদ শরীফ পাঠ করি তাহলে আমাদের যেমন দুনিয়া আখিরাতের উত্তম ফয়সালা রয়েছে, তেমনইভাবে আপনি পেরেশানগ্রস্ত রয়েছেন দুরুদে পাক পাঠ করুন, অভাবগ্রস্ত রয়েছেন দুরুদে পাক পাঠ করুন, আপনি যে কোনো সমস্যার সম্মুখীন রয়েছেন দুরুদে পাক পাঠ করুন। সকল রোগের ওষুধ হচ্ছে সল্লে আলা মুহাম্মদ। হযরত সিদ্দুনা আব্দুল আজিজ দাব্বাগ রহমতুল্লাহ আলাই বলেন যে এতে কোনো সন্দেহ নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ করা সকল আমলের চেয়ে উত্তম। এটি ওই সকল ফেরেশতাদের জিকির যারা জান্নাতের আশেপাশে থাকে এবং যখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার প্রতি দুরূদ শরীফ পাঠ করে তখন এর বারাকাতে জান্নাত প্রসারিত হয়ে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানিচল বাংলা দর্শক শ্রোতা, সওয়াব অর্জনের উদ্দেশ্যে বয়ান শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নেওয়া উচিত, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, মুজামুল কাবীরের মধ্যে হাদিসে পাক নকল হয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করুন, যা শিখবো অপর নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। যেহেতু অনুষ্ঠান অলিকুল সম্রাট, এজন্য আর অলিকুল সম্রাট বরকির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বলা হয়, তার জীবনী নিয়ে তার অবস্থাদি নিয়ে আমরা আলোচনা শুনছিলাম বিগত পর্বগুলোতে। আজকেরও আমরা ইনশাআল্লাহুল করিম একটি বিষয় নিয়েছি যে গোসে পাক রহমতুল্লাহ তালা আলাই এর কাছে আবেদন করা, তার কাছে সাহায্য চাওয়া এবং তার ওসিলা নিয়ে সাহায্য চাওয়া, এই ব্যাপারে আমরা আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ। এবং অসংখ্য ঘটনা এভাবে রয়েছে যে তিনি আবেদন গ্রহণ করেছেন, তিনি সাহায্য করেছেন। আর একটা জিনিস মনে রাখবেন, যখন এখানে আল্লাহর ওলিদের সাহায্য কথা চলে আসে, যে কোনো আল্লাহর ওলির কাছে আপনি কোনো কিছু চেয়েছেন, এটা রূপক অর্থ বোঝা যায়। মূলত আপনি আল্লাহ পাকের নিকটই চেয়েছেন, আল্লাহ পাকের দরবারেই চেয়েছেন। যাই হোক, আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করব। তো আসুন আমরা কিছু ঘটনা আমরা প্রথমে শ্রবণ করি হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাই এর জীবনী থেকে, যে তার কাছে মানুষ যখন কোনো কিছু বলতেন, চাইতেন, তখন আল্লাহ তাআলা তা পূরণ করে দিতেন। যেমন বর্ণিত রয়েছে তাফরিখুল খাতির 103 নম্বর পৃষ্ঠার মধ্যে, বাগদাদের একজন আলিমি দিন জুমার নামাজের পর তার ছাত্রের সাথে ফাতেহাকানি করার জন্য কবরস্থানে গমন করলেন। তখন সেখানে একটি কালো রঙের সাপ দেখলেন, তিনি তা মেরে ফেললেন। কিছুক্ষণ পর ধুলো উঠতে লাগলো এবং তিনি তার ছাত্রদের দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেলেন। ওস্তাদের এরূপ হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়াতে সকল ছাত্র খুবই আশ্চর্য ও চিন্তিত হয়ে গেল যে ওস্তাদ কোথায় চলে গেলেন। কিছুক্ষণ পর দেখলো যে ওস্তাদ সাহেব উন্নত মানের পোশাক পরে হেঁটে আসছিল। যখন তাকে অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বলতে লাগলেন, আমাকে জিনেরা উঠিয়ে একটি দ্বীপে আইসল্যান্ড এর মধ্যে নিয়ে গেল এবং আমাকে সাগরে ডুবানোর পর তাদের বাদশার সামনে উপস্থিত করল। আমি দেখলাম যে জিনদের বাদশা হাতে খোলা তরবারি নিয়ে আসনে বসে আছে আর তার সামনে একটি যুবকের লাশ রাখা আছে যার থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। জিনদের বাদশা আমার সম্পর্কে জিজ্ঞাসা করলে তাকে বলা হলো যে এই ব্যক্তি তার হত্যাকারী। এ কথা শুনেই বাদশা রাগান্বিত হয়ে বলতে লাগলো, সে তো তোমার কোনো ক্ষতি করেনি, তবু তুমি কেন অন্যায়ভাবে তাকে হত্যা করলে? আমি বললাম, এই যুবককে তো আমি হত্যা করিনি, আপনার খাদিমরা আমাকে অপবাদ দিচ্ছে। খাদিমরা বলল, তার হত্যাকারী হওয়ার প্রমাণ হলো যে এই ব্যক্তির লাঠিতে রক্ত লেগে আছে। আমি বললাম, এই রক্ত তো একটি সাপের যা আমি মেরেছিলাম। বাদশা বলল যে তুমি সাপ মেরেছ ঠিকই, সেই তো আমার সন্তান ছিল। বাদশা বিচারককে বলল, এই ব্যক্তি হত্যার কথা স্বীকার করেছে, সুতরাং তাকে মৃত্যুদণ্ডের আদেশ শুনিয়ে দাও। একথা শুনেই বিচারক আমার উপর মৃত্যুদণ্ডের আদেশ জারি করে দিল। জিনদের বাদশা তার খোলা তরবারি নিয়ে আমাকে আঘাত করতে উদ্যত হলো আর আমি মনে মনে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি কিন্দিলে নুরানি শাহবাজ লা মাকানি শায়েখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাইকে সাহায্যের জন্য আবেদন করলাম। তখনই একজন নুরানি চেহারা বিশিষ্ট ব্যক্তির আবির্ভাব হলো এবং বাদশাকে বলতে লাগলো, এই আলিমে দিনকে হত্যা করো না, সে সুলতানুল আউলিয়া হযরত সৈয়দুনা গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাই এর মুরিদ। যদি গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই তাকে হত্যা করার সম্পর্কে তোমার জিজ্ঞাসা করে তবে তুমি কি উত্তর দিবে? জিনদের বাদশা যখন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাই এর নাম শুনল, শুনতেই তার খোলা তরবারি রেখে দিল এবং আমাকে বলল যে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাই এর যে সম্মান ও মর্যাদা আমার মনে রয়েছে তার খাতিরেই আমি তোমার অপরাধ ক্ষমা করে দিলাম আর এখন তুমি এই মৃত্যুর জানাজা পড়াও এবং তার মাগফিরাতের জন্য দোয়া করো। এরপর আমাকে আলখেল্লা পরিয়ে জিনদের সাথে বিদায় করে দিল। এই ঘটনা দ্বারা জানা গেল যে পিরানিপীর দাস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাই মানুষের পাশাপাশি জিনদেরও মুর্শিদ তথা তিনি সৈয়দুস সাকালাইন, সাকালাইন অর্থ মানুষ ও জিন। যেমন আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালি মুস্তফা হুজুরপুর নূর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি উপাধি হলো রসুলুস সাকালাইন, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন ও মানুষের রসুল। অনুরূপভাবে হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাই জিন ও মানুষের পীর ও মুর্শিদ এবং তাদের মাঝেও তার শাসন ও ক্ষমতা প্রতিষ্ঠিত। বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এর শান ও মহত্ব খুবই উচ্চ। তিনি তার প্রেমিকদের বিপদ দূর করেন, কেউ কিছু চাইলে তখন তার সেই চাহিদা পূরণ করেন, কেউ সাহায্যের জন্য ডাকলে এবং সত্য অন্তরে ফরিয়াদ করলে তবে তাকে উদ্ধারও করে থাকেন। আসুন এ ব্যাপারে একটি মনোমুগ্ধকর ঘটনা আমরা শ্রবণ করি। বাজাতুল আসরার 194 পৃষ্ঠার মধ্যে রয়েছে, এক ব্যক্তি যার পিতার ইন্তেকাল হয়ে গিয়েছিল, সে হুজুর গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর খেদমতে উপস্থিতে আরজ করল, গত রাতে স্বপ্নে আমি আমার আব্বাজানকে আজাবে লিপ্ত দেখলাম। তখন আমার মরহুম আব্বাজান আমাকে বলল, আমাকে কবরে আজাবে লিপ্ত করে দেয়া হয়েছে, তুমি গৌসে আজমের নিকট গিয়ে আমার জন্য মাগফিরাতের দোয়া করাও। গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি জিজ্ঞাসা করলেন, তোমার পিতা কি কখনো আমার মাদ্রাসার সামনে দিয়ে গমন করেছিল? সে ব্যক্তি উত্তর দিল, জি হা। এ কথা শুনে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি চুপ হয়ে গেলেন, অতঃপর ওই ব্যক্তি নিজের ঘরে চলে গেল। রাতে তিনি আবার স্বপ্নে তার পিতাকে দেখলেন এবং খুবই প্রফুল্ল এবং আনন্দিত অবস্থায় দেখলেন। তিনি সবুজ পোশাক পরে আছেন এবং বলছিলেন যে গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দোয়ার বরাকাতে আল্লাহ তাআলা আমার আযাব বন্ধ করে দিয়েছেন আর তারই কারণে আমাকে এই পোশাকটি পরিধান করানো হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তার খিদমতে উপস্থিত হওয়া নিজের জন্য আবশ্যক করে নাও। গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ শপথ, আমার সাথে এই ওয়াদা করা হয়েছে যে কেউই আমার মাদ্রাসার পাশ দিয়ে গমন করবে তবে তার আজাবে প্রশমন অর্থাৎ কমিয়ে দেয়া হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন তো যে শাহিনশাহ বাগদাদ হুজুর গোসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি কিরূপ সাহায্যকারী এবং চাহিদা পূরণকারী একজন দুঃখ ভারাক্রান্ত ব্যক্তির ফরিয়াদে তার মরহুম পিতার জন্য কবরে আজাব থেকে মুক্তির দোয়া করলে তার আজাব থেকে মুক্তি অর্জিত হয়ে গেল। এই ঘটনা থেকে জানতে পারলাম যে বুজুর্গদের দরবারে উপস্থিত হওয়া রহমত বর্ষণের উপলক্ষ হয়ে থাকে। আমাদের যখনই কোনো পেরেশানি বা বিপদ আপদ এসে যায়, দুনিয়াবি হোক অথবা অন্য যে কোনো কিছু হোক, তবে দুনিয়াবি ধনী ও বাদশাহের সামনে মাথা নত করা বা হাত প্রসারিত করার পরিবর্তে আল্লাহ পাকের নিকট, আল্লাহ পাকের নেক বান্দাদের দরবারে উপস্থিত হওয়া উচিত। তাদের ওসিলায় আমাদের বিপদ আপদ দূর হওয়ার জন্য তার থেকে দোয়া করানো উচিত। কখনো কখনো তাদের বরকতময় সহচর্য থেকেও উপকারিতা অর্জন করতে থাকা উচিত, তা আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য খুবই উপকার সাব্যস্ত হবে ইনশাআল্লাহুল করিম। প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উৎসাহ প্রদান করে ইরশাদ করেন, আমি কি তোমাদের ওই বিষয়ের মূল সম্পর্কে পথ প্রদর্শন করব না যার দ্বারা তোমরা দুনিয়া আখিরাতের কল্যাণ পেয়ে যাবে? অতএব সেই মূল বিষয়টি হচ্ছে তোমরা জিকিরকারীদের আসরে অংশগ্রহণ করো এবং যখন তোমরা একাকিত্বে থাকবে তখন যতটুকু সম্ভব নিজের মুখকে, নিজের জবানকে আল্লাহ তাআলার জিকিরে নাড়তে থাকো, তার পথকে ভালোবাসো এবং আল্লাহ তাআলার ওয়াস্তে শত্রুতা করো। মুফতি আহমদ ইয়ার খান নাইমি মিরাতুল মানাজির মধ্যে হাদিসের আলোকে বলেন যে এর দ্বারা উদ্দেশ্য ওলামায়ে দিন আউলিয়ে কামিলিনদের আসর হোক, তা মাদ্রাসা বা কোরআন হাদিসের দর্শের আসর বা সুফিয়াই ক্রামদের জিকিরের মাহফিল। এই বাণীটি অনেক ব্যাপক যে মাহফিলে আল্লাহ তাআলার ভয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং রসুলের আনুগত্যের আগ্রহ সৃষ্টি হয়, সেই মাহফিল খুবই উপকারী। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, দয়াময় আল্লাহর নেক বান্দাদের সহচর্যের অনেক বেনিফিটস রয়েছে, অনেক উপকারিতা রয়েছে। যেমন তাদের চরিত্র আচরণ এবং উত্তম আমল দেখে গুনাহ থেকে বাঁচার মন মানসিকতা সৃষ্টি হয়। আল্লাহ তাআলা নেক বান্দাদের সহচর্যে নেক কাজ করার সৌভাগ্য অর্জিত হয়। আল্লাহ তাআলা নেক বান্দাদের সহচর্যে অন্তরে কঠোরতা দূর হয়ে যায়। আল্লাহ তাআলা নেক বান্দাদের সহচর্যে মন্দ স্বভাব দূর হয়ে যায়। আল্লাহ তাআলা নেক বান্দাদের সহচর্যে ঈমানের উপর পরিণতি এবং আখিরাতের চিন্তা নসিব হয়। কিন্তু যখনই এই সৌভাগ্য নসিব হয় তখন কোনো দুনিয়াবী উদ্দেশ্য নয়, বরং দীনই উপকারিতা অর্জনের নিয়তে যাওয়া উচিত। কেননা এই উত্তম সহচর্যের খুবই বারাকাত রয়েছে এবং মন্দ সহচর্যের অনেক ক্ষতি রয়েছে। যেমন মন্দ সহচর্যের প্রভাব দ্রুত এবং ধ্বংসময় হয়ে থাকে। মন্দ সহচর্য নেক চরিত্রবান এবং সহজ সরল মানুষকে হীনতার গভীর গর্তে নিক্ষেপ করে। মন্দ সহচর্য মন্দ কাজে বৃদ্ধি এবং সমাজের অবনতির কারণ হয়ে থাকে। মন্দ সহচর্য অনেক সময় ঈমানের জন্য বিষাক্ত হত্যাকারী হিসাবে পরিগণিত হয়। সুতরাং আমাদের কারো সহচর্যে উঠা বসা করার পূর্বে ভালোভাবে চিন্তা ভাবনা করে নিতে হবে, কেননা তার সহচর্য আমার জন্য কি উপকারী সাব্যস্ত হবে নাকি দুনিয়া আখেরাতের জন্য ক্ষতিকর হবে, সেটা আমাদের অবশ্যই কী করতে হবে, চিন্তা করতে হবে। আমিরুল মুমিনিন সিদুনা মাওলা আলী মুশকিল কুশা কররামাল্লাহ তাআলা ওয়াজহুল করিম বলেন, ফাজির অর্থাৎ প্রকাশ্য কবিরা গুনাহকারী, এর সাথে বন্ধুত্ব করো না, কেননা সে তার মন্দ কাজটি তোমার সামনে সুন্দরভাবে উপস্থাপন করবে এবং সে চাইবে যে তুমিও তার মতো হয়ে যাও আর নিজের নিকৃষ্ট স্বভাবকে উত্তম রূপে দেখাবে, তোমার নিকট তার আসা যাওয়া দোষনীয় এবং লজ্জার কারণ হবে। এবং নির্বোধের সাথেও বন্ধুত্ব করো না, কেননা সে নিজেকে কষ্টে ফেলে দিবে এবং তোমার কোনো উপকার করবে না। আর কখনো বা এমনও হতে পারে যে তোমার উপকার করতে চাইল কিন্তু ক্ষতি করে বসল। তার চুপ থাকা বলার চেয়ে উত্তম, তার দূরত্ব নৈকট্যের চেয়ে উত্তম, আর তার মৃত্যু জীবিত থাকার চেয়ে উত্তম। মোর আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, মিথ্যুকের সাথেও বন্ধুত্ব করো না, কেননা তার সাথে থাকা তোমাকে উপকৃত করবে না। তোমার কথা অন্যের নিকট পৌঁছাবে আর অপরের কথা তোমার নিকট নিয়ে আসবে, এবং যদিও তুমি সত্য কথা বলো তবুও সে সত্য বলবে না। উত্তম সহচর্য বান্দাকে সফল করে এবং মন্দ সহচর্য বান্দাকে ধ্বংস করে দেয়। তাই উত্তম সহচর্য অবলম্বন করা উচিত। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা এটা একটা উত্তম সহচর্য। দাওয়াত ইসলামীর দিনই পরিবেশ আশিকেনের রসুলদের সহচর্য প্রদান করে থাকে। এই দাওয়াত ইসলামী দিনই পরিবেশের সাথে নিজেকে সম্পৃক্ত রাখুন, কাফেলায় সফর করুন, ইনশাআল্লাহ এর বারাকাতে ওই রহমত অর্জন হবে যা মৃত্যুর পর সম্ভবত আফসোস হবে যে হায় আমি যদি প্রতি মাসে কমপক্ষে 3 দিন কাফেলায় সফর করতাম, আমি যদি আল্লাহওয়ালাদের সহচর্য অবলম্বন করতাম এবং মন্দ সহচর্য থেকে দূরে থাকতাম। গুসে আজম রহমতুল্লাহ তাআলা আলাই এর উত্তম সহচর্য কেমন ছিল, আল্লাহ আকবার কাবীরা, চোর ভালো হয়ে যেত, ডাকাত ভালো হয়ে যেত, খারাপ সহচর্য মানুষ বয়ান শুনত গৌসে পাকের আর ভালো হয়ে যেত, তওবা করে নিত, আল্লাহ আকবার, সুবহানাল্লাহি হামদি। এই ঘটনাটি বাহাদুরুল আসরার কিতাবের 196 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে। হযরত বিশর করজি রহমতুল্লাহ বর্ণনা করেন যে একবার আমি বোঝাই ভর্তি 14টি উৎসব একটি বাণিজ্যিক কাফেলার সাথে ছিলাম। আমরা রাতের বেলায় এক ভয়ানক জঙ্গল অতিক্রম করছিলাম। রাতের প্রথমাংশে আমার 4টি মাল বোঝাই উট হারিয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পরও পাইনি, কাফেলাও চলে গেল, উট চালনাকারী আমার সাথে রয়ে গেল। সকালবেলা হঠাৎ আমার মনে পড়ল যে আমার পীর মুর্শিদ সরকারে বাগদাদ বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী আমাকে বলেছিলেন, যখনই তুমি কোনো বিপদে পড়বে তখন আমার কথা স্মরণ করবে, ইনশাআল্লাহ সে বিপদ দূর হয়ে যাবে। তাই আমি ফরিয়াদ করলাম, হে শায়েখ আব্দুল কাদির, আমার উট হারিয়ে গেছে। হঠাৎ পূর্ব দিকে টিলার উপর সাদা পোশাক পরিহিত একজন বুজুর্গ আমার নজরে পড়ল, যিনি ইশারায় আমাকে তার দিকে ডাকছিলেন। আমি উট চালনাকারীদের নিয়ে যখনই সেখানে পৌঁছলাম ওই বুজুর্গ সেখান থেকে অদৃশ্য হয়ে গেল, আর আমি অবাক হয়ে এদিক সেদিক দেখতে লাগলাম। হঠাৎ আমার হারানো সেই 4টি উট টিলার নিচে বসা অবস্থায় দেখলাম। আমি দেরি না করে সেগুলো ধরে ফেললাম, আপন কাফেলার সাথে মিলিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুলতান বিলায়াত গৌসে পাক, শাহবাজ খিতাবত গৌসে পাক, অলিওপে হুকুমত গৌসে পাক, ফানুসে হিদায়াত গৌসে পাক, মারহাবা ইয়া গৌসে পাক, মারহাবা ইয়া গৌসে পাক। আল্লাহর ওলিদের সোহবত অবলম্বন করা, আল্লাহর ওলিদের কাছে যাওয়া, তাদের কাছে নিজের অবস্থা বর্ণনা করা, যদি কোনো সমস্যায় আপনি জর্জরিত হন তাহলে তার কাছে বলা, ইনশাআল্লাহ তিনি সাহায্য করবেন। হতে পারে বয়ান শুনে শয়তানি ওয়াসওয়াসা আসছে যে হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাই কীভাবে আমাদের এগুলো করবে। তো আপনি সাধারণভাবে যদি দেখেন, আমরা কোনো বিপদে পড়লে সাধারণ মানুষের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করি, করি কি করি না, করি, সাহায্য পাই আমরা, বললেন অনেক জায়গায় পাই, অনেক জায়গায় ফিরিয়ে দেয় আমাদেরকে, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, এমপি, চেয়ারম্যান, কোনো বিপদে পড়লে তার কাছে সাহায্য, আমাকে একটু সাহায্য করেন, আল্লাহর হস্তে আমাকে সাহায্য করেন। তার কাছে কী ক্ষমতা আছে সাহায্য করার বলুন তো। তো আমাদের সমস্যা হচ্ছে আমরা এই সাহায্য তো অটোমেটিক্যালি আমরা মেনে নেই, কিন্তু আল্লাহর ওলিদের সাহায্য আমরা মানতে পারি না। অথচ এই চেয়ারম্যানের চেয়ে, এই এমপির চেয়ে, এই মন্ত্রীর চেয়ে, এই প্রাইম মিনিস্টারের চেয়ে, আপনার এলাকার বড় ভাইয়ের চেয়ে, রাজনৈতিক ব্যক্তিদের চেয়ে আল্লাহর ওলির ক্ষমতা বেশি হবে, পাওয়ার কী হবে বেশি হবে। কেননা সমাজের এই কীট, তারা ভালো মানুষ সাজে, আমরা সেখানে গিয়েই কি করি, সাহায্য চাই। সে দুই পক্ষ থেকে টাকা পকেট ভরে এরকম মানুষ আছে কি নাই, সালিশি করার জন্য আসছে, তার নিকট আপনি সাহায্যের জন্য টাকাও দিলেন, সাহায্য চাচ্ছেন টাকা দিয়ে, তিনি আপনার পক্ষে রায় দিবে, সাহায্য করবে আপনাকে, এরকম কিট আছে কি না বলুন। নিঃসন্দেহে আছে, আপনি আমাদের আমার কথা হয়তো ইয়েস বলবেন। তার সাথে আল্লাহর সাথে কেমন সম্পর্ক আপনি বলবেন, কিভাবে সম্পর্ক হয়, সে তো হালাল হারাম বাঁচে না, সে তো সুদ ঘুষে জড়িত, সে তো নাফারমানি কাজ করে, তার নামাজের ঠিক নেই, আল্লাহর অলির সাথে আল্লাহ তালার সম্পর্ক কেমন, সম্পর্ক ভালো না হলে আল্লাহর অলি হলো কিভাবে, আমাকে বলুন। যার সাথে আল্লাহ পাকের সাথে সম্পর্ক, সে কি আপনার আমার সাহায্য করতে পারেন না, সে কি আল্লাহ পাকের দরবার থেকে আপনাকে আমাকে যে কোনো বিপদ থেকে উদ্ধার করে দিতে পারেন না। লজিক্যাল আমি আপনাদেরকে বললাম, আর অনেকের কাছে এগুলো শুনলে কেমন যেন লাগে, আমি এজন্য লজিক্যাল বললাম। কোরআন হাদিসের অসংখ্য ঘটনা রয়েছে যে আল্লাহ ছাড়াও অন্য কারো কাছে আপনি সাহায্য প্রার্থনা করতে পারেন, এটা রূপক অর্থে তার কাছেই সাহায্য চাইলেন, কিন্তু এটা আল্লাহ পাকই দান করবেন, এতটুকু বুঝলেই আপনি ই হয়ে যাবেন। আপনি আপনার বাবার নিকট সাহায্য চাইলেন, আমার টাকা দরকার, আপনি এলাকার কোনো মোড়লের কাছে গিয়ে সাহায্য চাইলেন, টাকা দরকার, আচ্ছা সে সাহায্য কিভাবে করবে, তাকে টাকা কে দিয়েছে, আল্লাহ দিয়েছেন, আর সেই টাকা দিয়ে আপনাকে সাহায্য করলো, তাহলে রূপ করতে আপনি আল্লাহ পাকের নিকটে চাইলেন, আল্লাহ পাকের চাওয়াটাই আপনি নিলেন, এতটুকু আপনাকে বুঝতে হবে। অনেকে আমরা বুঝি না, আল্লাহর ওলিদের উপর আমরা মানে বিভিন্ন বিষাদাগার আমরা তৈরি করি, শয়তানের ওয়াসওয়াসা এটা, কারণ শয়তান আল্লাহর ওলির দরবার থেকে আপনাকে আমাকে দূরে সরাতে যদি পারে তাহলে শয়তানের লাভ, সে জয়ী হলো এবং সে কী করলো, সে বান্দাকে পদভ্রষ্ট করে দিল, বদমাজাহাব করে দিল, বুঝতে পেরেছেন। আম্বিয়াই কেরাম আলাইহিমুসসালাম তাদের ব্যাপারে আসছে, আল্লাহ তাআলাও তার বান্দাদের নিকট সাহায্য চেয়েছেন, অথচ তিনি কাদিরে মুতলাক অর্থাৎ সর্ববিষয়ে ক্ষমতাবান। 26তম পারা সূরা মুহাম্মাদের 7 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ইমানদারগণ, যদি তোমরা আল্লাহর দিনে সাহায্য করো তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পথগুলো সুদৃঢ় করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা বান্দাদের নিকট সাহায্য চেয়েছেন তার দিনের জন্য, অথচ দিনকে আল্লাহ তাআলা মানুষের সাহায্য ছাড়াই কায়েম করতে পারতেন এবং পারেন, কাদেরে মুতলাক। আল্লাহু আকবার। অনুরূপভাবে আম্বিয়াই কেরামও আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো সাহায্য চেয়েছেন, যেমন সেদিন ঈসা রুহুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম নিজের হাওয়ারিদের থেকে সাহায্য চেয়েছেন, যেমন 28 পারা সূরা আসাফ এর 14 নং আয়াতে ইরশাদ হচ্ছে, মরিয়ম তনায় ঈসা হাওয়ারিদেরকে বলেছিলেন, কারা আছে যারা আল্লাহর পক্ষ হয়ে আমার সাহায্য করবে, হাওয়ারিগণ বলল, আমরাই হলাম আল্লাহর দিনের সাহায্যকারী। হযরত সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলাইহি সালাম কে যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য ফিরাউনের নিকট যাওয়ার আদেশ দেওয়া হলো, তখন তিনি বান্দার সাহায্যের অর্জনের জন্য আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, যেমনটি 16তম পারা সূরা তহা এর 29 থেকে 31 নং আয়াতের ইরশাদ হচ্ছে, এবং আমার জন্য আমার পরিবারবর্গের মধ্য থেকে একজন উজির করে দাও, সে কে, আমার ভাই হারুন, তার দ্বারা আমার কোমর শক্ত করো। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালা, এবং ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা। একটু ভাবুন, সকল সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা স্বয়ং আদেশ দিচ্ছেন ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নিকট সাহায্য চাওয়া নাজায়েজ হতো তবে আল্লাহ তাআলা এই আদেশ কেন দিলেন, ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা নিসা 64 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাজুল ইমান থেকে অনুবাদ, এবং যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে তখন হে মাহবুব তারা আপনার দরবারে উপস্থিত হয় এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আর রসুল তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী দয়ালু পাবেন। এভাবে করে বহুত আয়াতে কারিমা রয়েছে যে সাহায্য প্রার্থনার জন্য, কিন্তু মূলত এটা রূপক অর্থে, অন্যের নিকট সাহায্য মানে হচ্ছে আল্লাহ পাকের নিকটে সাহায্য প্রার্থনা করা। কোনো আল্লাহর ওলি যদি আপনার আপনাকে কিছু দেয়, এটা কী করবে, ইয়া আল্লাহ তাকে এটা দান করে দাও। এই গৌসে পাকের দরবারে কি বলা হয়েছে, গৌসে পাক আমার উট হারিয়ে গেছে, তো গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি কী করলেন, দোয়া করলেন তার জন্য, এক ব্যক্তি গেলেন হে গাউসে পাক, আব্দুল কাদের জিলানি, আমার আব্বা কবরের মধ্যে কষ্টে রয়েছেন। তিনি কি বললেন? তিনি কি আমার মাদ্রাসায় পাশ দিয়া গমন করেছে? জি বললেন, জি হা। তিনি তার জন্য দোয়া করলেন, কবরের আজাব আল্লাহ তাআলা মাফ করে দিলেন, সুপারিশ করলেন। এতটুকু বুঝতে আমাদের এত কঠিন হওয়ার কথা না। এজন্য আমরা কোনো বিপদে পড়লে, কোনো ই হলে আল্লাহর ওলিদের সাহায্য কামনা করা। আল্লাহর ওলিদের সাহায্য কামনার মানে হচ্ছে আমি গুনাহগার। একটা জিনিস যদি আমরা মনে রাখি, আমি গুনাহগার, হয়তো আমার জবান ঠিক নেই, মুখে তাসিন নেই, জবানে কোনো তাসিন নেই, আমার কথা যখন আমি বলবো আল্লাহ পাকের দরবারে কীভাবে বলবো আমরা জানি না, কিন্তু একজন আল্লাহর বলি, তিনি আল্লাহকে রাজি করেছেন, খুশি করেছেন, তিনি যদি আমার হয়ে সুপারিশ করেন, হতে পারে এই কাজটা দ্রুত হয়ে যাবে। যেভাবে করে আপনি আপনার সন্তানের চাকরির জন্য কোনো দরখাস্ত নিয়ে নিজ এমপির এখানে সুপারিশ লেখান, এমপি লিখে দেয় দরখাস্তটি বিবেচনা করা হোক, এরকম হয় কি হয় না? আমি দুনিয়াবি রেফারেন্স দিলাম এই জন্য যাতে আপনাদের বুঝতে কষ্ট না হয়। তো যদি আপনি এটা করতে পারেন, আপনার চেয়ারম্যান আপনাকে সুপারিশ করে দিল, এমপি সুপারিশ করে দিল, এলাকার কোনো বড় ভাই সুপারিশ করে, রাজনৈতিক ব্যক্তি সুপারিশ করে দিল, আপনি এটা মন্ত্রণালয়ে নিয়ে গেলেন, এটা বিবেচনা করে আপনার সন্তানের কারো চাকরি হয়ে গেল, এখন আমাকে বলেন আল্লাহর ওলি যদি এই কাজটা, মানে ওই যে সাইন নেই, তিনি আল্লাহ পাকের দরবারে হাত উঠার ফরিয়াদ, আল্লাহ আমার ইনি আমার মুরিদ, এর কাজটা তুমি সহজ করে দাও, এটা সম্ভব কি সম্ভব না? বুঝতে পেরেছেন আমার কথা? নিঃসন্দেহে নিঃসন্দেহে এটা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এবং আল্লাহ তাআলা তো স্পেশাল পাওয়ার দিয়েছেন আমার বরকুরি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইকে, সেজন্য তিনি এ ধরনের সুসংবাদ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক অনেক মর্যাদা দান করেছেন, আল্লাহ পাকের দান ক্রমেই তিনি মানুষের চাহিদাকে পূরণ করতেন। এবং মনে রাখবেন, আল্লাহর ওলিরা কবরে জীবিত মৃত না, তারা জীবদ্দশায় যেভাবে মানুষের কথা শুনতে পারতেন, এখনও তারা মানুষের কথা শুনতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাইহি ফিরুজ ও বারাকাত দ্বারা মালামাল করুন। আমাদের সঠিক আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থেকে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। গোসে পাক রহমতুল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বলেছেন, নামাজের জন্য বলেছেন, রিয়াজতের জন্য বলেছেন, রোজার জন্য বলেছেন, হজ ও জাকাত দেওয়ার জন্য বলেছেন। গোসে আজম ইমামত্ব কাওয়ান্নকা, গোসে আজম মুত্তাকিদের ইমাম। তো আমাদের মুত্তাকি হতে হবে, ইমানদার হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সচ্চা পাক্কা ইমানদার হিসাবে কবুল মঞ্জুর করুন। আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ওলি দিগে রাজা মহারাজ তিনি মোদের গাউসে পাউসে ফয়জানে গাউসে আজম জারি থাকবে।